Yes, I'm back.
That's good.
So, hello guys, welcome to this podcast 9 episode number 17 মানে রিয়াল মাদ্রিদ এই সিজনে দেখা যাচ্ছিল যে বারবার যে দলগুলো মানে ডিফেন্সিভলি খেলে ছোট লো ব্লকে, বিশেষ করে আমরা লাস্ট 5 ম্যাচের মধ্যে পয়েন্ট হারিয়েছিলাম ওসাসুনার সাথে এবং এলচের সাথে, যারা পয়েন্ট টেবিলে একদম রেলিগেশন জোনে আছে। তো এদের এগেইনস্টে মাদ্রিদের অ্যাপ্রোচটা মানে কি হওয়া উচিত ছিল আমাদের পাস্ট ম্যাচগুলোতে, বা কিভাবে খেললে মাদ্রিদ জয়টা পেতে পারত, তোমার কাছ থেকে জানতে চাচ্ছি।
আচ্ছা, যেটা হচ্ছে মানে মাদ্রিদ তো জিনেদিন জিদানের আন্ডারে ক্রস দিয়েই হচ্ছে মানে ক্রসের উপর খেলা বেস করে খেলা হয়। তো যেক্ষেত্রে এখন আমাদের টার্গেট ম্যান হচ্ছে বেনজেমা বা আর যারা ফ্রন্ট লাইনে খেলে, যারা আসলে বক্সে আগের মতো ওইভাবে যাচ্ছে না। আর সে আর কিছু ক্ষেত্রে মানে লো ব্লক যে টিমগুলো খেলে তারা আসলে ডিফেন্সিভ এরিয়াতে অনেক বেশি ক্রাউডেড করে রাখে, যেই কারণে হচ্ছে আসলে ওই ক্রসগুলো আসলে টার্গেটম্যান খুঁজে পাচ্ছে না। আর বলের মধ্যে যদি ওইভাবে অ্যাটাক করার মানুষ না থাকে, হেডার দেওয়ার মানুষ না থাকে, সেক্ষেত্রে আসলে গোল খুঁজে পাওয়া একটু কষ্ট। সেক্ষেত্রে হয়তো বা ভিন্ন কিছু ট্যাকটিক্সে মুভ করা যেত, কিন্তু আসলে কোনো কোনো না কোনোভাবে আসলে মেন্ডি থেকে ক্রসের কোয়ালিটিও ভালো হয় নাই। ভিন্ন ট্যাকটিক্সে না যাওয়ার কারণ আসলে সেটা জিদানি ভালো জানে কেন যায় নাই। আর ওই মূলত যে ক্রসের কোয়ালিটির ডিক্লাইন আর হচ্ছে টার্গেটম্যান খুঁজে না পাওয়ার কারণেই আসলে এই ডিক্লাইন আমার মনে হয়।
আচ্ছা, আমি সেকেন্ড কোশ্চেন, এই কোশ্চেন রিলেটেড কোশ্চেন, আমি ক্লাসের কাছে যাব যে মাদ্রিদ দেখা যাচ্ছিল যে লো ব্লকে প্রবলেম হচ্ছে, আবার ক্রসে যে চেষ্টা করছে যেটা সফল হচ্ছে না। তো এই ক্ষেত্রে মাঝখানে ট্রাই করা হয়েছিল ডাবল স্ট্রাইকার এবং হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার ওডেগার্ডকে। তো ওডেগার্ড মাঠে নামলে ভালো কিছু করতে পারতো কিনা, বা ওডেগার্ড আরো বেশি চান্স ডিজার্ভ করতো কিনা?
না, আমাদের লো ব্লকের যে সমস্যাটা হয়েছে সেটা তো মেইনলি ম্যান সিটি ম্যাচ থেকে হয়েছিল, বাট জিদান কেন জানি সেটা থেকে শিক্ষা নেয়। তো সে মানে আমাদের গোলকিপার যিনি থিবো কর, সে তো বল প্লেইং সেরকম গোলকিপার না, তবুও কেন জানি জিদান হচ্ছে, প্লাস ভারানে অনেক মিস্টেক করছে, এই থিবোর সাথে একসাথে মিলে দুইজনের তো আর কন্ট্রিবিউশন আর কম না। আমাদের মেবি এখন গত সামার ট্রান্সফারে লাস্ট যখন শেষ হচ্ছে তখন জিদান জোভিচ আর বেনজেমা দুইজন একসাথে খেলা করছিল 4-4-2 দিয়ে, তখন হচ্ছে আমরা ফোর ম্যান মিডফিল্ড নিয়ে খেলছিলাম, মেবি এই মডরিচ, ক্যাসামিরো, ক্রুস এন্ড ওডেগার্ড, আর সামনে হচ্ছে আপনার বেনজেমা আর জোভিচ, তাও সেটা ক্লিক করা নেই। লাস্টের ম্যাচটাতে মেবি জোভিচ মানে 4-4-2 এর যে লাস্ট ম্যাচ ছিল সেটাতে জোভিচ ভালো এফোর্ট দিয়েছে, তাও ক্লিক করা নেই। তারপর পরে তো আমাদের ওডেগার্ড ইনজুর্ড হয়ে গেছে, তো ওডেগার্ড চান্স না পাওয়ার না কারণটা ছিল তার ইঞ্জুরি মেনলি। সে তো চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি খেলছিল, চ্যাম্পিয়ন্স লিগে ভালো শাইন করছিল, একটা ম্যাচে মেবি 56-77 মিনিট, ওই ম্যাচ দুইটাতে সে ভালো শাইন করছিল, যদিও তার অ্যাসিস্ট নাই। পরে হ্যাজার্ড কামব্যাক করছে, জোভিস ড্রপ করছে, আবার হ্যাজার্ড যখন ইঞ্জুরিতে পড়ছে তখন জোভিস ব্যাক করতে পারে না, পরবর্তীতে সে এসেন্সিও লেফটে খেলে সেদিকে রাইটে হচ্ছে রড্রিগো ট্রাই করছিল। আমার মনে হয় লাস্ট যে দুইটা ম্যাচ ওসাসুনা আর এলচের সাথে দুইটা ম্যাচে জোভিচ ওডেগার্ড কেন আমানো গেলে অ্যাটলিস্ট চান্স অনেক বেশি ক্রিয়েট হইতো।
আচ্ছা, আমরা আসিফের কাছ থেকে শুনলাম, আমাদের অডিয়েন্স থেকে আরেকটা প্রশ্ন এসেছে যে ইসকো এবং মার্সেলের কন্ট্রাক্ট রিনিউয়াল না করার ডিসিশন কে আপনারা কিভাবে দেখছেন? তো আমি এর সাথে আরেকটু যোগ করি, আর রিসেন্টলি আমাদের রিয়াল মাদ্রিদকে ঘিরে ডেভিড আলাবার অনেক রিউমার দেখা যাচ্ছে, এবং যার মধ্যে বেশ কিছু রিউমার বেশ স্ট্রং জার্নালিস্টরা টুইট করেছেন। তো সেক্ষেত্রে অনেকে বলছে যে সার্জিও রামোস ডেভিড আলাবার সাইনিং এর পর চলে যেতে পারে, বা রামোস যে কন্ট্রাক্ট সাইন নিয়ে যে ঝামেলাটা হচ্ছে। তো আমি সাকিবের কাছ থেকে জানতে চাই যে ইসকো মার্সেলের কন্ট্রাক্ট রিনিউয়াল ইস্যু এবং রামোসের ইস্যু নিয়ে মাদ্রিদ কিভাবে আগাচ্ছে, বা কিভাবে পসিবিলিটি হইতে পারে যে প্লেয়ার গুলো আমাদের ক্লাবে থাকবে কিনা বা চলে যাবে কিনা।
ফার্স্ট অফ অল ইসকো আর মার্সেলোর ব্যাপারটা যদি দেখি, ইসকো আর মার্সেলো দুজনই আমাদের মোটামুটি এখন বি টিমে চলে গেছে বলতে হলে। তো মার্সেলো যে খুব বেশি প্লেইং টাইম পাবে, বা ইসকো ইসকোকে জিদান খুব একটা খেলাচ্ছে না, কিন্তু তারপরও দেখা যায় যে বিভিন্ন প্রেস কনফারেন্সে গিয়ে সে বলতেছে যে হ্যাঁ ইসকো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর আস, আর আমি আমার টিমের সবাইকে ট্রাস্ট করি। তো এই টাইপের কথা জিদান অনেক আগে থেকেই বলতেছে। এখন মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম হয়ে দাঁড়াবে সেটা ঠিক বলা যাচ্ছে না, তবে র্যামোসের ব্যাপারে যদি বলতে চাই, হি ইজ ডেফিনেটলি হি ইজ গোনা রিনিউ দ্য কন্ট্রাক্ট। 1 বছর হোক বা 2 বছর হোক, র্যামোসের কন্ট্রাক্টটা খুব তাড়াতাড়ি হয়তো রিনিউ হয়ে যাবে। তবে ইসকো আর মার্সেলোর ক্ষেত্রে কন্ট্রাক্ট রিনিউয়ালটা আই থিঙ্ক ইট ইজ গোনা বি ভেরি টাফ ফর রিনিউইং
আমার
ইসকো আর মার্সেলো।
হ্যাঁ, সাকিবের কাছে আমার মানে আবারও আরেকটা প্রশ্ন, ইসকো এবং মার্সেলোকে নিয়ে যে রিউমার গুলো এর আগের সিজন গুলোতে আমরা দেখেছি, ফর এক্সাম্পল যে ইসকোকে নিয়ে সিটি বা পেপ গার্দিওলার অনেক ইন্টারেস্ট ছিল, যেটা মানে বরাবর বিভিন্ন স্প্যানিশ এবং ইংলিশ মিডিয়ার প্রচার করেছে। প্লাস রোনালদো চলে যাওয়ার পর ফার্স্ট সিজনে মানে মাদ্রিদের ডিজাস্টার পারফরমেন্স এর পর শোনা যাচ্ছিল যে মার্সেলো জুভেন্টাস চলে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসকো বা মার্সেলো থেকে বেশ কিছু প্রাইজ মানি, বেশ কিছু ট্রান্সফার মানি পাওয়া সম্ভব ছিল। তো সেক্ষেত্রে মাদ্রিদের ওদের সেল না করা ওই সময় এবং ফ্রি ট্রান্সফার এবার দিয়ে দেওয়া, এটা কি ভুল ডিসিশন নাকি তাদের চেষ্টা করে দেখা, মানে এই হিসেবে জাজ করলে যে এক পর্যায়ে ঠিক ডিসিশন, কোনটা মনে হয় তোমার কাছে?
আই থিঙ্ক আমাদের যেহেতু লেফট ব্যাকে কোনো অপশন ছিল না, আমরা অলরেডি রেগুলনকে সেল করে দিছি, টটেনহামের কাছে সেল করছি নাকি লোনে পাঠিয়ে দিছি, লোনে পাঠিয়ে দিছি আই থিঙ্ক উইথ অপশন টু বাই, রাইট? আচ্ছা, সেল করে দিছি। সো রেগুলনকে আমরা সেল করে দিছি, আমাদের লেফট ব্যাকে অপশন আছে শুধুমাত্র মেন্ডি এবং মার্সেলো। সো মার্সেলোকে যদি আমরা তখনই সেল করে দিতাম, তাহলে দেখা যেত আমাদের আমরা যে লেফট ব্যাকে আমাদের মানে আমরা ইয়েটা ব্যালেন্সটা আমরা হারাই ফেলতাম। কোনো কারণে মেন্ডি যদি ইনজুর্ড হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেন্ডি খেলতে পারতেছে না, তো তখন আমরা কাকে খেলাতাম? ওখানে আমাদের প্লেইং মানে খেলানোর মতো প্লেয়ারও ছিল না। তো এই কারণে হয়তো মার্সেলোকে রেখে দেওয়া হয়েছে। স্কোর ব্যাপারটাও অনেকটা সেম, আমাদের মিডফিল্ডের ডেপথ খুবই কম, মানে এককালে আমাদের মিডফিল্ডে যত মানে যতগুলো প্লেয়ার আমাদের বেঞ্চে বসে থাকতো, এখন আমাদের বেঞ্চ বলতে গেলে নাই। আমরা ম্যাচের ম্যাচে দেখা যায় যে 3 জন করে মিডফিল্ডার যখন খেলাচ্ছি, বেঞ্চে আমাদের আর হাতে অপশন আছে 1 জন অথবা 2 জন হাইয়েস্ট। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে কোনো অপশন পাচ্ছি না আমরা, সেই ক্ষেত্রে ওই স্পোকে ওই একই কারণে রেখে দেওয়া হয়েছে। আর মানে সেল করলে ডেফিনেটলি এখান থেকে আমরা কিছু ট্রান্সফার আমরা ভ্যালু অ্যাড করতে পারতাম ওখান থেকে, কিন্তু আমাদের কারেন্ট সিচুয়েশন দেখে আমরা ইসকো আর মার্সেলো দুজনকেই সেল না করে টিমের সাথে রেখে দিচ্ছি। আই থিঙ্ক এটাই আর কি, এরকম কিছু একটা চিন্তা করছিল।
আচ্ছা, আমরা সাকিবের কাছ থেকে শুনে নিলাম যে ইসকো এবং মার্সেলো সিনারিওর সাথে রামোসের যে কন্ট্রাক্ট সাইনিং, যেটার জন্য আমরা সবাই সব মাঝে মোটামুটি বসে আছি, সেটা নিয়ে আপডেট। তো আমি আবার চলে যাবো আসিফের কাছে। আসিফ, আমাদের দুইটি ম্যাচ অ্যালকেয়নের সাথে, তো অ্যালকেয়নের সাথে ম্যাচের আগে আমি বলতে চাই যে আমাদের যে মানে ইউজুয়াল টিম ছিল তাতে মানে আমাদের যেটা মেইন 11, তো জিদান দেখা যাচ্ছে এই সিজনে তেমন কোন রোটেট করতেছে না। প্লাস এবার হচ্ছে কোপা ডেল রে, এবার না বরাবরই লাস্ট সিজন থেকে কোপা ডেল রে হচ্ছে যে সিঙ্গেল লেগ করে, যে ম্যাচ যদি কেউ কোনো টিম হেরে যায় সাড়ে সাড়ে সে বাদ, সেখানে কোনো হোম অ্যাওয়ে রাউন্ড থাকতেছে না। তো এই সময় রিয়াল মাদ্রিদের কি উচিত ভালো টিম, তাদের যেটা মেইন টিম বলা হচ্ছে সেই টিম মেইন টিম ট্রাই করা, নাকি কোপা ডেল রেতে ইয়ং প্লেয়ার যারা এ পর্যন্ত রোটেশনের ওই রকম স্কোপ পাচ্ছে না, যারা স্কোয়াড টাইম পাচ্ছে না, তাদেরকে ট্রাই করে দেখা যেতে, কোনটা উচিত?
যেহেতু আসলে আজকে আমাদের রামোস এবং হচ্ছে কারভাহাল মিসিং, সো মোটামুটি আমাদের ডিফেন্স লাইনের দুইজন মোটামুটি মিসিং, সো আমাদের মেইন টিম আমরা এমনিও পাচ্ছি না চাইলেও। সেই ক্ষেত্রে রোটেশনের টিম আসলে খেলানো উচিত, কারণ প্লেয়ার এরপরে শিডিউলও অনেক বেশি টাফ, ইউসিএল এর ম্যাচও আসতেছে, এখন আমরা একটা ইঞ্জুরি এফোর্ড করতে পারি না। তো সেইখান থেকে জিদানের যে স্কোয়াড আর যে ধরনের রুমার শোনা যাচ্ছে লুনি মাইট স্টার্ট, লাইক হি ডিজার্ভস ওয়ান স্টার্ট, মানে এত ভালো পারফর্ম করে আসছে, এত ভালো পটেনশিয়াল, তো একটা স্টার্ট সে পাইতেই পারে। লিগেরটা লিগে আসলে কোর্তোয়া যে পারফরমেন্স দিচ্ছে, তো তাকে আসলে বসানোটা মানে যুক্তিযুক্ত না আমার মতে। তো কিন্তু কোপা ডেলের ম্যাচে আসলে কোর্তোয়ারে না খেলায় আই গেস লুনিনরে খেলানো বেস্ট ডিসিশন। আর আজকে আমার মনে হয় বেনজেমা খেলাবে আই গেস জিদান, কিন্তু না খেলায় মারিয়ানোকে একটা সুযোগ দেওয়া যেতে পারে স্টার্টের ক্ষেত্রে। এখন উচিত অনুচিতের ক্ষেত্রে বলতে গেলে রোটেশনটা আসলে দরকার। মদ্রিজও টানা অনেকগুলো ম্যাচ খেলছে, সেখান থেকে তার উপরে একটা প্রেশারও চলে যাচ্ছে। তো সব সব হিসাব করে আচ্ছা ওয়াসিফ ভাই টিম দিছে। সো আমার এখন তো প্রশ্নের উত্তর এসেই গেছে, সো বেনজেমা ইজ নট স্টার্টিং। ওকে
আচ্ছা, আর লুনিন কেসে, লুনিন ইউক্রেনের লিগে যখন খেলছিল বা এর পরবর্তীতে তার লা লিগাতে ফার্স্ট স্টেপে লুনে যাওয়ার পর কিছু ডিজাস্টার ছিল, সে ছিল পরবর্তীতে দেখা গিয়েছে সে সে পুরো টিমে বেশ ভালো চান্স পায়, তারপর মাঝেতে আসে এবং সেখানে থেকেও করতো আর অমানবিক পারফরমেন্স, যেটা বলা যায় যে আমাদের বর্তমান টিমে টপ থ্রি পারফরমেন্স এর মধ্যে পরে লিগে ধারাবাহিকতায় তার জন্য বা ডিজাইনের লোনের উপর ট্রাস্ট কমে জন্য লোনের চান্সটা অনেক কমে আসে। তো আমরা আশা করব যে কোপা ডেল রের এই ম্যাচগুলো স্পেশালি এলকানো বা উপরের রাউন্ড গুলোর বেশ কিছু ম্যাচ লোনিন স্টার্ট করতে পারবে এবং লোনিন ভালো কিছু করবে, আমরা এটাই আশা করব। আমি পরবর্তী প্রশ্নে ইকলাসের কাছে চলে যাচ্ছি। ইকলাস, আলকানো আমরা দেখেছি যে ওদের রিসেন্ট ফর্মে লাস্ট 5 ম্যাচ ধরে তারা অপরাজিত, তার মধ্যে চারটাতে তাদের জয় আছে ইনক্লুডিং ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচটায়। তো আজকে এলকেয়ানোর সাথে মাদ্রিদের অ্যাপ্রোচ কি হতে পারে বা এলকেয়ানো কি ধরনের অ্যাপ্রোচ নিয়ে মাদ্রিদের সাথে নামবে? উল্লেখ্য যে এলকেয়ানোর সাথে মাদ্রিদে এর আগে যেবার খেলা হয়েছিল তখন সম্ভবত রোনালদো রেস্টে ছিল এবং ম্যাচে বেনজেমা ব্রেস স্কোর করে, কিন্তু বেনজেমাও দেখা যাচ্ছে যে আজকে ম্যাচে নাই। তো আজকের ম্যাচে কি আমরা ভিনিসিয়াস বা মারিয়ানোর কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারি কিনা?
আচ্ছা, আজকের আজকের ম্যাচটা মানে আলকোয়ানোর সাথে আমরা জিতবো সে ব্যাপারে মানে এতটুকু সন্দেহ নেই। আমার কাছে মেইন প্রায়োরিটি হচ্ছে আমরা কিভাবে খেলে জিতি, তবে জাস্ট সন্দেহটা থাকতেছে হচ্ছে আমাদের মিডফিল্ড অতটা স্ট্রং না আজকের ম্যাচে। এটা বলতে গেলে এক্সপেরিমেন্টাল একটা মিডফিল্ড যেহেতু সিডিআর ম্যাচ, আর সিডিআর ইম্পর্টেন্স আশা করি জিদান এখন দিচ্ছে, বিকজ লা লিগা বলতে গেলে আমাদের চান্স মানে মোট আস্তে আস্তে কমতেছে। আর ইউসিএল এ ইউসিএল তো ডুয়ার ডাই, ওটাতে কিছু বলা যায় না। তো আলকোয়ানো অবশ্যই চাইবে যে আজকে যেহেতু ওয়ান লেগ টাই, সেকেন্ড লেগের কোনো অপশন নেই, অবশ্যই চাইবে যে মিরাকল ঘটানোর জন্য। তো আমি চাইছিলাম আজকে বেনজামা স্টার্ট করুক, যেহেতু মানে প্রথম কথা হচ্ছে আমাদের সিঙ্গেল লেগ টাই, কোনো মানে কামব্যাক করার কোনো চান্স নাই, মানে ইজিলি নেওয়া যাবে না। আজকে যেহেতু মডরিচ বা ক্রুজ স্টার্ট করতেছে না, তো বেনজামাকে অবশ্যই নিচে নেমে একটা খেলা লাগতো, সেই হিসেবে আমি চাইছিলাম। আর দেখা যাক আজকে কেমন করতে পারে, যেহেতু রামোস আমি ক্যাপ্টেনও নাই, প্লাস সব বেশিরভাগ ব্লাঙ্কো কাস্ট, সবাই তো হচ্ছে ইয়ংস্টার, সবাইকে এক্সপ্লেন করতে, আই হোপ তারা ডেলিভার করবে। আর জিদান মনে হয় না আজকে লো ব্লক খেলবে, বিকজ তার বল প্লেইং কোনো ডিফেন্ডার নাই আজকে। আজকে মিলিতাই স্টার্ট করছে মেবি, আর হচ্ছে কাস্ট স্টার্ট করছে, মিস্টেক হওয়ার চান্স থাকে। আর আলকানো তো চাইবে রিয়ালের সঙ্গে অ্যাটলিস্ট একটা গোল দিলে সেটা তো ওদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে।
আচ্ছা, আমরা শুনে নিলাম যে এলকেয়ানো এবং মাদ্রিদ ম্যাচ নিয়ে। এলকেয়ানোর ফর্ম সত্যি বলতে বেশ ভালো, বাট এলকেয়ানো যে টায়ার আছে বর্তমানে সেকেন্ড বি, ওইটাতে আমাদের ইয়ং টিম ক্যাসিয়া বা অ্যাথলেটিকো মাদ্রিদ বি ইউজুয়ালি ওরা খেলে। সো আমার যেটা মনে হয় যে আমাদের সিবি পেয়ার বা ব্লাঙ্কো বা ওদের সাথে মেইন স্কোয়াডের যে কম্বোটা সব মিলে ভালো কোনো কিছু আমরা এক্সপেক্ট করতে পারি, বাট স্টিল এই সিজনে আমাদের ফর্ম নিয়ে কোনো কিছু বলা
হুইস্কাকে হারাই উঠছে।
মাদ্রিদের এবার দেখা গিয়েছে যে লিগে আমাদের পজিশন সেকেন্ড, বাট আমাদের সাথে বার্সার ডিস্টেন্সটা খুব বেশি না, প্লাস অ্যাথলেটিকো মাদ্রিদের ডিস্টেন্সটা অনেক বেশি, যারা খুব বিশাল ব্যবধানে এক নম্বরে আছে। সাথে আমরা ইউসিএল ও বেশ স্ট্রাগল করে উপরে উঠেছি, এক সময় মনে হচ্ছিল যে আমরা বাদ পড়ে যাওয়ার মানে সংখ্যায় পড়তে পারি বা এরকম কিছু। তো রিয়াল মাদ্রিদের এই সিজনের সবচেয়ে বড় ল্যাকিংস কি ছিল যেটা সামনের সিজনে পূরণ করা উচিত বা পূরণ করা যায় লজিক্যাল ভাবে? তো আমি তোমার কাছ থেকে জানতে চাই এই বিষয়টা।
আচ্ছা, রিয়াল মাদ্রিদের ল্যাকিংস যদি বলতে চাই তাহলে ল্যাকিংস আমাদের একটাই, আমাদের গোল স্কোরার নাই। আমরা ফুল ম্যাচ আমরা ডমিনেট করি, মিডফিল্ড কন্ট্রোল করি, কিন্তু ফাইনালে গিয়ে, ফাইনাল থার্ডে গিয়ে যে আমরা ফিনিশ করব এটা হয় না। এদিক থেকে অ্যাথলেটিকো দেখতে গেলে অ্যাথলেটিকো প্রত্যেক ম্যাচে এই 2-3 গোল করেই তারা জিততেছে। তো ওদের ওই জায়গাটায় ওরা মোটামুটি সেটেল, যার কারণে লিগেও তারা অনেক ভালো করতেছে। আর মানে পাশাপাশি তাদের মানে টোটাল গোল স্কোর যদি দেখা যায় মাদ্রিদের থেকে, আমাদের মাদ্রিদ এবং অ্যাথলেটিকোর গোল ডিফারেন্সটাও কিন্তু অনেক বেশি। আমরা যে মানে ওই ঘুরে উল্টে একই কথা যে আমরা ভালো যে খেলবো, আমরা তো ভালো খেলতেছি এমন না যে খুব বেশি খারাপ খেলতেছি। মদ্রিচ অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, ক্রুজ ভালো পারফরমেন্স দিচ্ছে, ক্যাসেমিরো 2-1 ম্যাচ একটু শেখি পারফরমেন্স দিচ্ছিল, তারপরও মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা গোল স্কোর করতে পারতেছি না, যার কারণে আমরা ছোট ছোট কিছু ম্যাচ মানে যেগুলো টিমকে আমরা মোটামুটি লেস ডেঞ্জারাস বলতে পারি সেইসব টিমের কাছে দেখা যাচ্ছে আমরা 1-1 অথবা 1-0 হয় ড্র করতেছি, না হলে 1-0 হেরে আমরা কোন রকম আর কি পয়েন্ট হারিয়ে ফেলতেছি। তো এই গোল স্কোরিংটাই আমাদের মেইন ল্যাকিংস আমার যেটা মনে হয়।
আচ্ছা আসিফের কাছে আমি চলে যাব। আসিফ, আমাদের যখন জিদানের সেকেন্ড রেঞ্জে শুরু হয়, যে জিদান নতুন আসছে, নতুন করে কোনো কিছু কাজ করবে, আমরা সবাই ভাবছিলাম যে নতুন কোনো আমরা অ্যাপ্রোচ দেখবো, বাট ঘুরে ফিরে আমরা মানে অনেকেরই আমাদের এটা মানে একটা চিন্তার কারণ, বা অনেকেই আমরা বলছি আমাদের আমাদের গ্রুপ যেটা সেখানে, বা আমরা পার্সোনালি বলছি যে যে মাদ্রিদে জিদান নতুন কোনো রেভলিউশন করার ওই রকম চেষ্টা করলো না, অথবা আমরা বলছি যে ওই রকম কোনো সুযোগ পেল না। তো এই হিসেবে মাদ্রিদের জিদানের অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা মানে কি হওয়া উচিত ছিল? ইয়ং বেস টিম করা, নাকি তার ওল্ড গার্ডের সাথে ইয়ং দের একটা মিক্সচার, যেটা সে করতে চেয়েছে, বাট যেখানে রদ্রিগোর ইনজুরি, ভিনিসিয়াসের অফ ফর্ম, সাথে জোভিসের ক্লিক না করা বা লাকটা বলা যেতে পারে, যার কারণে জোভিস এখন ফ্রাঙ্কফুর্টে। তো
জিদান যখন মানে সেকেন্ড স্ট্রিংটে ব্যাক করে, তখন আসলে মানে ওর যে রিসোর্স ছিল মানে মেইন যে গোলের উৎস সেই নাই, তো ওর অ্যাপ্রোচ যেভাবেই হোক তো আউটকামটা সেভাবে আসবে না, এটা আসলে সবাই জানি। তো জিদান ওই যে সিজনে ব্যাক করলো সেই সিজন থেকে তো আসলে আর কিছু ছিল না আশা করার মতো, তো পরের সিজনটায় কিন্তু সে আসলে কিছুটা রেভলিউশন আনছে যেটা মাদ্রিদে কখনো হয়ে ওঠে নাই। মাদ্রিদে আমরা কখনো 1 গোল দিয়ে সেটা ডিফেন্ড করার মতো অবস্থা আমরা আমি দেখি নাই এবং অনেকেই হয়তো বা এখানে দেখে নেই। সো এইটা একটা রেভলিউশন সে আনছে যে যার কারণে আমরা একটা লিগ জিতছি, যেটা আসলে মানে এইভাবে করোনা পরবর্তী সময়ে লিগ জিতে আসছি। তো সেইখান থেকে জিদান আরও যেটা কামিল ভাই বললো যে জিদানের কিছু মানে সাইনিং এর চাহিদা ছিল, এবং ওকে যখন ব্যাক করানো হয়েছিল ওকে বলছিল যে ওর হচ্ছে সাইনিং এর মধ্যে সম্পূর্ণ সে থাকবে, সেটার আসলে আমরা প্রতিফলন দেখতে পাইনি। তো এইটা একটা, আর আসলে একটা ওল্ড গার্ডদের নিয়ে হচ্ছে তা হচ্ছে একটা থ্রিপিট জিতে আসছে, অবশ্যই তার ওল্ড গার্ডদের ভরসা করা উচিত ছিল, এবং এই সিজনেও তার একটা ওল্ড গার্ড লুকা মদ্রিদ যেভাবে পারফর্ম করছে মনে হয় না এই রকম এনথুসিয়াজম নিয়ে কেউ পারফর্ম করছে এই টিমের। তো সেই ক্ষেত্রে ওল্ড গার্ড, হ্যাঁ করিম বেনজেমা কনস্ট্যান্ট মানে আছেই, গত 2 সিজন ধরে সে যা করতেছে ফিনোমেনাল। সো তো সব মিলে যেটা হচ্ছে জিদানের অ্যাপ্রোচের প্রতিফলন না পাওয়ার একটা কারণ হচ্ছে কাঙ্ক্ষিত সাইনিংগুলো না পাওয়া, যেগুলো হয়তো অনেক হ্যান্ডি হতে পারতো তার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে গোল স্কোরের অভাব, এইটা একটা। আর তার আরেকটা যেটা বলবো সে হচ্ছে লাইক কিছু প্লেয়ারের উপর আর কি অনেক বেশি ট্রাস্ট করে, কিছু প্লেয়ারের দিকে হচ্ছে অতটা হয়তো বা সময় দিতে পারে না, কিন্তু যখন সময় দিতে হয় তাদের আনফর্চুনেট। ফর এক্সাম্পল ইয়োভিচ যখন হচ্ছে বেনজেমা ইনজুর ছিল সে চান্স পেতো ফর শিওর, বাট আনফর্চুনেটলি সে হচ্ছে COVID-19 পজিটিভ হয়ে গেছে। সো এখানে লাকেরও একটা ব্যাপার আছে। সব মিলে মানে আসলে ওই কিছুটা লাকের জন্য, কিছুটা ট্যাকটিক্সের জন্য, কিছুটা হচ্ছে আমাদের বোর্ডের জন্য, তো সব মিলে আর কি এই এখনকার এই অবস্থার পিছনে এটা কারণ আমার মনে হয়।
আচ্ছা আচ্ছা, আমরা জোভিজের কথা শুনলাম, তো জোভিজ হচ্ছে লাস্ট ম্যাচ ফ্রাঙ্কফুর্টে ব্যাক করার পরপরই হাফ টাইমে নেমে 2 গোল দিয়েছে, যেখানে মানে অনেক ভাবে বলা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের তার পুরা ক্যারিয়ারে 2 গোল এবং ফ্র্যাঙ্কফুর্টের হয়ে ব্যাক করার পর 30 মিনিটসে 2 গোল। তো জোভিচ থেকে মানে শুরু করে আমাদের আর যারা লোনে প্লেয়ার আছে, ফর এক্সাম্পল হেতাফের কাছে ভিলারিয়াল থেকে নিয়ে এসে লোনে দেওয়া হয়েছে কুবোকে, কুবো সেখানে ম্যাচটা লাস্ট যে ম্যাচটা খেলেছে লিগে সেখানে বেশ ভালো পারফর্ম করেছে। সাথে আমাদের আরো কিছু লোনে প্লেয়ার আছে, ব্রাইম ডিয়াস বা ইব্রাহিম ডিয়াজ আই গেস। তো ওভারঅল আমাদের যে লোন ওয়াচটা আছে, আমাদের যে লোনের প্লেয়ার গুলো আছে, তো তাদের নিয়ে পটেন্সিয়াল মানে ফিউচার পটেন্সিয়ালটা কেমন এক্লাসের কাছে আমি শুনতে চাইবো।
I am very much optimistic about Kubo because Kubo kemon versatile player ba Kubo right wing plus mabiche jaygay ba midfield prottekta position e except defensive midfield prottekta position e Kubo khelar capability ache amar kache Villarreal e je koyekta chance par I would love to see Jovic shine in Real Madrid, unfortunately amar kache mone hoy na Jovic er je ei loan was ta seta amader kono kaaje ashbe just ekta khetre সেটা হচ্ছে তার সে নিজের মার্কেটটা বাড়াতে এবং সামনে বেচার জন্য আমরা তাকে সেল করবো একটা ভালো অ্যামাউন্ট ডিসেন্ট অ্যামাউন্ট যেটা আমরা হয়তো অন্যান্য কোনো বিগ প্রজেক্টে ইউজ করতে পারবো। বাট আই ডোন্ট থিঙ্ক জোভিচ হ্যাজ এ ফিউচার ইন রিয়াল মাদ্রিদ।
আচ্ছা জোভিচের কথা আমরা শুনলাম। এই সিজনে আমাদের মেইন প্রবলেম সবার মতে ছিল যে গোল স্কোরার। তো ওদিকে লুইস সুয়ারেস অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার পর মানে আমাদের পুরনো শত্রু আর কি লুইস সুয়ারেস, তো ওখানেও রীতিমতো সে গোল দিয়েছে সাথে ফেলিক্স এর পারফরমেন্স। আবার রিসেন্টলি মেসির যে ফর্মে ফিরে আসা, মেসির টানা গোল করা, তো এইসব মিলে যে মাদ্রিদের এখন লিগে পজিশনটা খুব একটা ভালো বলা চলে না। কারণ আমাদের রাইট নাও ফর্ম যেটা কন্টিনিউ হচ্ছে, তো এই ফর্মে দেখা যাচ্ছে যে আমরা সামনে বেশ কয়েকটা ম্যাচ স্লিপ করতে পারি। ফর এক্সাম্পল সামনে যে টাইট স্কেডিউলটা মাদ্রিদের আসতেছে ইউসিএল স্টার্ট করার পর, তো ইউসিএল ওই পিরিয়ডে মাদ্রিদের যে স্কোয়াডে এখন আমাদের ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে থাকবে মারিয়ানো বা মিডফিল্ডেও আমরা এইরকম মানে পুরো সিজনের আগের হাফে তেমন কাউকে ট্রাই করি নাই যে মিডফিল্ডে আমরা লিগে কি সামনে অনেক বেশি পিছিয়ে পড়তে পারি কিনা এই বিষয়ে আমি জানতে চাই সাকিবের কাছে। মানে এই সিজনে যে লুইস সুয়ারেস এবং ফেলিক্সের ফর্মে অ্যাটলেটিকো ফার্স্টে আছে, প্লাস বার্সা যে মেসির ভালো ফর্মে এখন আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যেটা বলা যায়, তো এই সিজনে মাদ্রিদের যে প্রবলেমগুলো আমরা উইন্টারে কোনো সাইনিং করলাম না, আমাদের সেম স্কোয়াড থাকছে যেখানে অনেক প্লেয়ারই এখনো পরীক্ষিত ওইভাবে না, যে কোনোভাবে তারা অত ম্যাচ টাইম পায় নাই, তো আমরা কি সেকেন্ড হাফে টাইট স্কেডিউলে স্ট্রাগল করব কি না, মানে তোমার এই নিয়ে অপিনিয়ন?
ডেফিনেটলি মানে আমরা যে স্ট্রাগল করব, আমরা লাস্ট সিজনের যদি আমরা শেষের দিকটা ধরি যে কোভিড এর পরে আমরা যখন রিস্টার্ট করলাম, আমরা কিন্তু ওই প্রত্যেকটা ম্যাচ ডিফেন্স ওরিয়েন্টেড হয়ে ওই 1-0 অথবা 2-1 এভাবে জিতছি, তো ওখানেও যে আমরা খুব বেশি গোল দিতে পারছি সেটাও না। এই সিজনের শুরু থেকে আমরা ওই একই ভাবে আগাচ্ছিলাম, আমরা 1-0 2-1 এভাবে জিততে গিয়ে মাঝখানে আমরা কয়েকটা ম্যাচ অনেক মানে ছোট ছোট টিমের সাথে পয়েন্ট লুজ করে ফেলছি। পরবর্তীতেও এখন আমরা মানে এই হাফে যেটা হয়েছে নেক্সট হাফেও এর থেকে বেশি আহামরি কিছু যে হবে সেরকম কিছু আমার মনে হয় না, কারণ ওই আলটিমেটলি আমাদের যেটা অভাব আমাদের গোলস করারই নাই। আর এই সিজন আমি যতটুকু দেখতেছি যে এই সিজনে মানে মেইনলি মাদ্রিদ ফোকাস করতেছে অফলোডিং এ, প্লেয়ার যত বের করে দেওয়া যায়, বের করে দিলে যেটা হবে যে আমরা এক হচ্ছে আমাদের ট্রান্সফার ভ্যালু কিছু অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে বড় বড় প্লেয়ার যেমন গ্যারেথ বেল, তারপর হচ্ছে মার্সেলো, এদের যে স্যালারির বিষয়টা, এই স্যালারি যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা আমাদের সেভ হবে, যার কারণে পরবর্তীতে আমরা যদি গোল স্কোরার হ্যালান্ড অথবা এমবাপ্পেসে যদি আমরা কারোর কাছে অ্যাপ্রোচ করতে যাই, তাহলে এমনটা হবে না যে আমরা কোনো কারণে তাদের স্যালারি তাদের ডিমান্ডের যে স্যালারি সেটা দিতে পারতেছি না। তো এই কারণেই মাদ্রিদ প্লেয়ার অফলোডে বেশি ফোকাস করতেছে এবার। I think এই সিজন এইভাবেই যাবে, কিছু করার নাই, তো নেক্সট সিজনে I think কোনো একটা বিগ সাইনিং আমরা দেখতে পারি আশা করা যাচ্ছে।
আচ্ছা নেক্সট সিজন থেকে আমি নেক্সট সিজনে একটা পটেনশিয়াল সাইনিং বা
হ্যাঁ একটা জিনিস
কথা বলি,
এবছর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে গত বছর গত সিজনে মানে লাস্ট 12 মে যখন খেললাম সেটা প্লাস ফার্স্ট হাফ অফ দ্য সিজন প্রত্যেক মানে সবগুলো মিলে দেখছিলাম আমরা ডিফেন্সিভলি খুবই বিশেষ, বাট এবছর দেখা গেছে আমরা অলরেডি মেবি 17 গোল খেয়েছি 16টা ম্যাচে। আর সবচেয়ে সারপ্রাইজিং জিনিস হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ 16 ম্যাচে খাইছে মাত্র 6 গোল, তার মধ্যে 2 গোল কিন্তু আমাদের সাথে খাইছে, মানে তারা 15 ম্যাচে খাইছে জাস্ট 14টা গোল। তারা গত বছর আমরা যে অ্যাপ্রোচে আগেছিলাম তারা ঠিক সেম অ্যাপ্রোচে আগাচ্ছে, তারা অলরেডি কিন্তু 2 ম্যাচ কম খেলে আমাদের চেয়ে 4 পয়েন্ট আগে গেছে, বা 7 পয়েন্ট আগে আর আমাদের চেয়ে 4 পয়েন্ট আগে, তারা যে নেক্সট 2 ম্যাচ জিতে আমাদের চেয়ে তারা 4 অ্যারাউন্ড 10 পয়েন্ট আগে যাবে, এবং তাদের নেক্সট 2টা ম্যাচ খুব ইজি, তারা 2টা ম্যাচ জিততেছে। তো সবচেয়ে আমার অবাক লাগছে আমরা কিভাবে একটা টিম গত বছর পুরো টুর্নামেন্ট মিলে 38 ম্যাচ মিলে 25 গোল খেলাম, এবার কেমনে জানি আমরা ট্যাকটিক্স এর কারণে হোক বা ভালনারেবিলিটির কারণে হোক মেন্ডি খেলার পরে রেগুলার মেন্ডি খেলছে প্লাস রামোস আর ভারানে কন্টিনিউ করছে, তাও কিভাবে জানি আমরা এবার ডিফেন্সিভলি খুবই বেশি মানে আনস্টেবল একটা হয়ে গেছে, এটার কারণে আমরা লা লিগাতে অনেক পিছিয়ে যাচ্ছি।
আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, মানে আমরা যে বিগ ম্যাচ গুলো যেগুলো খেলছি অ্যাথলেটিকোর সাথে অথবা বার্সার সাথে, এই ম্যাচ গুলোতে দেখা গেছে যেটা যে ওরা মানে হাই প্রেসিং করা শুরু করছিল, মানে হাই প্রেসিং টিম আর কি ন্যাচারালি, তো এই কারণে আমরা বল বের করতে পারছি, ডিরেক্ট ফুটবল খেলে আমরা বল বের করতে পারছি, যার কারণে খেলার কন্টেস্টটা অনেক ভালো হয়েছে প্লাস আমরা গোলও পাইছি ওই ম্যাচ গুলোতে। কিন্তু ছোট টিম যেগুলা সেগুলোর কাছে দেখা যাচ্ছে ওরা যখন বাস পার্ক করতেছে অথবা ফুল ডিফেন্সিভ মোডে চলে যাচ্ছে, এই ডিফেন্সটা আমরা তখন আর ব্রেক করতে পারতেছি না, এখানে হয়ে গেছে আমাদের আসল সমস্যা।
আচ্ছা আমি এখানে আরো কিছু যোগ করি, যেহেতু সামনের সিজন ট্রান্সফার নিয়ে কথা হচ্ছিল, যে ফেয়ার প্লে যে রুলটা আমরা জানি যে 3 বছরের ব্যালেন্স বুক ব্যালেন্স হয়, যেখানে আমাদের এই সিজনে কোনো ট্রান্সফার নাই, আগের সিজনে বলতে গেলে হ্যাজার্ড আর হচ্ছে জোভিস, যেখানে আমাদের একটা হিউজ পরিমাণ টাকা স্পেন্ড হয়, আবার এই সিজনে সে স্পেন্ডিংটা না হওয়ার জন্য আমরা মানে ফেয়ার প্লে রুলে পরের সিজনে বেশ ভালো কোনো স্পেন্ডিং করতে পারবো। তো আসিফের কাছে আমার প্রশ্ন যে আমরা আমরা যে প্লেয়ার অফলোড করছি বা আমরা যে স্যালারি কাট করছি বিভিন্ন ভাবে, তো এগুলো সবকিছু মিলে আমরা কি সামনের সিজনে কোনো পটেনশিয়াল প্লেয়ার বা পটেনশিয়াল কোনো স্ট্রাইকার সাইন করতে পারবো কিনা, বা নাকি আমাদের এই অবস্থায় অথবা আমাদের কোনো একাডেমি গ্রাজুয়েট কে হান্ট করে তাদের নিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে, বেনজেমার ব্যাকআপ বা ক্যাসিমিরোর ব্যাকআপ, যেটা আমরা চাচ্ছি যে ক্যাসিমিরো ব্যাকআপ হিসেবে একজনই আসবে যে একটু বল ভালো প্লে করতে পারবে সাথে ডিফেন্সেও হেল্প করতে পারবে।
আলাবার যে বিষয়টা, আলাবাকে নিয়ে আসলে অনেক রুমার, তো এটা আলাবা ক্যান প্লে অ্যাজ এ সিডিএম, আবার সিবিতেও সে খুব ভালো, তো আলাবার সাইনিংটা হইলে ভালো হবে। আর প্লেয়ার অফলোডিং করে আসলে ফেয়ার প্লে যে বুক ব্যালেন্সের কথা বলছে কামিল ভাই, সেটা আসলে মানে ওই যেটা আর কি মানে বড় স্পেন করা যাবে, বাট ওইটা যদি 2টা ব্রাজিলিয়ানের পিছে 120 মিলিয়ন হয় তাইলে তো আসলে আমাদের আলটিমেটলি লাভ নাই, আমাদের কিছু প্রুভেন প্লেয়ার দরকার, যেটা আসলে 2-1 পডকাস্ট আগে ওয়াসিফ ভাই, তারপর ইকার মামুন ভাই, কৌশিক ভদ্রদা বলতেছিল যে আমাদের আসলে প্রুভেন প্লেয়ার দরকার, মানে আমরা এত আসলে প্লেয়ার তৈরি করতে আসি না, আমাদের তো রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল, আমরা তো জিদানকে টাইম দিব না।
ওয়াসিফ ভাই যেটা বলছিলেন রিয়াল মাদ্রিদ কিন্ডারগার্টেন না।
আচ্ছা হ্যাঁ, সো ওইভাবে যদি কোট করা লাগে, তো আসলে আমরা তো আসলে জিদানকে কখনোই এক সিজনে এই সিজনে ইউসিএল থেকে বাইর হইলে জিদানের রব জিদান চলে গেল এরকম একটা রব উঠবে, অলরেডি আমরা একটা মানে যেটা হয়তো আমরা ধরছিলাম স্প্যানিশ সুপার কাপটা আমরা জিতবো, যেটা আসলে হাতছাড়া হয়ে গেছে, আবার লা লিগা তো গন কেস, এখন ইউসিএল থেকেও যদি আমাদের খারাপ কিছু আসে সেক্ষেত্রে আমরা তো আসলে জিদানের চাকরি নিয়ে টানাটানি, সেখানে আসলে আমরা যদি ভালো স্পেন না করি এবং জিদানের যে প্ল্যান মোতাবেক স্পেন না করি তাহলে আলটিমেটলি আমাদের মানে মিজেরি ছাড়া আর কিছু নাই। সো সাইনিংটা তো সাইনিংটা তো আসলে মাস্ট, বাট যাই হোক রুমি ভাইয়ের কমেন্টটা ভালো ছিল। আচ্ছা জাভেদের কোয়েশ্চেনের যদি অ্যান্সার দেই, সো আমার মনে হয় খেলানের কথা আসলে, কারণ জিদানের তো আসলে সিবি প্লেয়ারটা আসলে রামোস ভারান এবং এদের উপর বিশ্বাস করে আসতেছে, যদিও ভারান মাঝখানে কিছুটা শেখেছিল তারপরেও সে কিছুটা আসলে ফিরে আসছে, কিন্তু ক্যাসিমিরোর ব্যাকআপে আসলে মানে আমরা আমরা ধর্ষিদাম ব্ল্যাঙ্কো খেলতে পারবে, বাট আসলে সেইভাবে আসলে চান্স পেয়ে ওঠে নাই। তো যে আলাবা যদি আসলে আসে আলটিমেটলি হয় সে এলবি অথবা হচ্ছে সিডিএম, এলবি হয়তো বা সেভাবে না, বাট সিডিএম এ ক্যাসিমিরোর ব্যাকআপ হিসেবে চান্স পাওয়া উচিত, মানে আমার মনে হয় জিদান ইউজ করবে।
আচ্ছা আমরা অলমোস্ট 30 মিনিট আসছে, আমি হচ্ছে আমাদের কোয়ার্টার ম্যাচের আগে আর বেশি বড় করব না পডকাস্ট, সবার আগে আমার সবার শেষ মুহূর্তে সবার কাছে আমার শেষ প্রশ্ন, যেটা আজকে ম্যাচের প্রেডিকশন, তো আজকে ম্যাচের প্রেডিকশন কি এক্লাস? আচ্ছা আসিবে আসিবে
আমাদের আমরা 2-0 জিতবো, না হারবো।
আচ্ছা আমি আসলে মানে অনেক অপটিমিস্টিক প্রেডিকশন দিতাম এবং প্রত্যেকবারই আসলে যে যেটা দিতাম সেটা থেকে 2 গোল কম দেয়, তো আসলে এখন আসলে অপটিমিজম শেষ, তো আমি আসলে 1-0 ভাবতেছি, আবার ড্র করে এক্সট্রা টাইমেও যাইতে পারি, গড নোস।
আমি অ্যাকচুয়ালি ম্যাচটা এনজয় করার জন্য মানে বেশি এনজয় করতে যাচ্ছি, যেহেতু আমরা লুনিনকে দেখবো নতুন প্লেয়ার, তারপর হচ্ছে মারিয়ানো
যেটা ইচ্ছা সেটা আজকে পূরণ হবে, মাদ্রিদ অনেকদিন পর ভালো কোন একটা মানে টিম পারফরমেন্স দিবে, কারণ আজকে আমাদের মিডফিল্ড কম্বোটা স্পেশালি একদমই নতুন, ক্যাসেমিরোর সাথে স্কোয়ার হচ্ছে ভালভার্দে খেলবে, যা যেখানে স্কোকে আমরা সবাই জানি যে একটু স্কিলফুল প্লেয়ার, সেখানে হচ্ছে ভালভার্দে একটু ব্লাস্টিং টাইপের প্লেয়ার, তো আমরা ভালো কোনো কিছুর আশা নিয়ে আজকে ম্যাচের অপেক্ষায় থাকবো। সো আলা মাদ্রিদ গাইস,
আলা মাদ্রিদ।